প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন, ইলমে দিন অর্জনের নিয়তে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতকে শিখার নিয়তে, ইলমে দিনের প্রচার প্রসারের নিয়তে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কী মাদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। আজকে পবিত্র জুমার দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ মাহে রমজানের জুমার দিনে হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের প্রতিটি জুমার প্রতিটি মুহূর্তে 10 লক্ষ গুনাহগারদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। আসুন না, এই পবিত্র দিনে, পবিত্র মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক দুরুদ পড়ার অভ্যাস গড়ে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরুদ পড়ব, এর বরকতে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আসন, বরকতের জন্য আমরা দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, যা আপনাদের মধ্যে যারাই আমাদেরকে প্রশ্ন করেন বিভিন্ন শরীয়তের বিধিবিধান সম্পর্কে, আলহামদুলিল্লাহ আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরাম প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। গত পর্বেও আমরা অত্যন্ত বিভিন্ন প্রয়োজনাবলী, যে সকল প্রশ্ন ছিল শরীয় সম্মত এবং শরীয়তের বিধিবিধান, বিশেষ করে রোজা, মাহে রমজানের জাকাত সম্পর্কে, এরপরে ইসলামী বোনদের সম্পর্কে কিছু মাসলা মাসাইলও আমরা শুনেছি, তারাবির নামাজ সম্পর্কে আমরা শুনেছি, আজও বিভিন্ন প্রশ্ন নিয়ে যা আপনারা আমাদেরকে কল করেছেন, সেই প্রশ্নাবলীর উত্তর আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরাম আমাদেরকে প্রদান করবেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, মুফতিয়ান ইকরামের প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে কলম ডায়েরি নিয়ে বসে যান, প্রশ্ন এবং উত্তর লেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এর মাধ্যমেও অসংখ্য ইলমে দিনের মাদানী ফুল আমরা লিখতে পারব এবং ইলমে দিন আমাদের অর্জন হবে। ইলমে দিন অর্জন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, শুনে শুনেও ইলমে দিন অর্জন করা যায়। হাজরতে ইমাম আহমাস রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, প্রশ্নের মাধ্যমেও ইলমে দিন অর্জন করা যায়। প্রশ্ন করলে উত্তর প্রদান হবে, উত্তর পাওয়া যায়, এই উত্তর যখন পাওয়া যাবে তখন আমরা ইলমে দিন অর্জন করতে পারবো। তাই যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আমাদেরকে চাইলে অডিও কল বা ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন শরীয়তের বিধিবিধান, যা আপনার প্রয়োজন রয়েছে এবং আপনার মাধ্যমে অন্যান্য মাদানী দর্শকবৃন্দ সে সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে পারবে, তো অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে যে কোনো সময় ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর প্রদান করা হবে। আজকের এই পর্বে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, সময় অতিবাহিত করব না, তাদের প্রশ্নের দিকে যাব এবং আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরাম সে প্রশ্নের কি উত্তর দিয়েছেন সেটিও ইনশাআল্লাহ বিস্তারিত আমরা শুনব। জি, আজকের এই পর্বের প্রথম কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার প্রশ্ন হচ্ছে, ধূমপান করে মসজিদে যেতে পারবে কিনা, এবং এটাও বলে দিন যে সিগারেট নিয়ে মসজিদে প্রবেশ করার বিধান কি?
ধূমপান করার পর মসজিদে প্রবেশ করা যাবে কিনা? মাহে রমজানে এমনিতে অনেকে ধূমপান ছেড়ে দেন, ধূমপান করা উচিত নয়, এবং ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে। তবে ধূমপান যারা করে, ধূমপান করার পর মসজিদে প্রবেশ করা, সিগারেট পকেটে নিয়ে মসজিদে যাওয়া, এর বিধান কি? আসুন মুফতি সাহেব এই সম্পর্কে কি উত্তর প্রদান করেন আমরা শুনি। জি মুফতি সাহেব,
মানুষ যখন ধূমপান করে তখন তার মুখের ভেতর দুর্গন্ধ তৈরি হয়, আর মুখের দুর্গন্ধ সেটা সিগারেটের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, এই অবস্থায় মসজিদের ভেতর যেতে পারবে না। এই অবস্থায় মসজিদে যাওয়া গুনাহের কাজ। মুখ থেকে দুর্গন্ধ দূর করুন যে কোনো পদ্ধতিতে, অতঃপর মসজিদের ভেতর যান। আর ধূমপান করা এটি ক্ষতিকর, এই সম্পর্কে আমির আহলে সুন্নাতের যে মালফোজাত আছে তা অধ্যয়ন করুন, সেগুলো শুনুন, ইনশাআল্লাহ ফায়দা হাসিল হবে। এভাবে মসজিদের ভেতর সিগারেট নিয়ে যাওয়া, এই ক্ষেত্রে এটি দেখতে হবে যে যদি ওই সিগারেটের মধ্যে এমন দুর্গন্ধ হয় যা কষ্ট প্রদানকারী, যার ফলে কারো সমস্যা হয়, কষ্ট হয়, তখন তা মসজিদে নিয়ে যাওয়ার অনুমতি নেই। যাই হোক, সর্বাবস্থায় মানুষ যেন এটাই চেষ্টা করে যেন মসজিদে এমন বস্তু নিয়ে না যায়। কিন্তু যদি তার মধ্যে দুর্গন্ধ না থাকে, তখন কেউ যদি তা মসজিদে নিয়ে যায়, তাহলে এটি গুনাহের বিষয় হবে না।
জি, বিস্তারিত আমরা প্রশ্নের উত্তর শুনেছি। যারা ধূমপান করেন, মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে, এটি শরীয়তের বিধান। মুফতি সাহেব অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আশা রাখি যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কোন সূরা পাঠ করবে?
জি, রাকিব হাসান ভাই অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। অনেক সময় আমরা নামাজ পড়তে গিয়ে দেখা যায় প্রথম রাকাতে হোক বা তৃতীয় রাকাতে হোক সূরা নাস এখন পড়ে দিলাম, এর পরবর্তী রাকাতে আমরা কোন সূরার তিলাওয়াত করব? আমরা অনেকে দ্বিধায় পড়ে যায়, না জানার কারণে আমাদের দ্বারা ভুলও হয়ে যায়। তবে আসুন মুফতি সাহেব এ সম্পর্কে কি উত্তর প্রদান করেন আমরা শুনি। জি মুফতি সাহেব,
প্রথম রাকাতে কেউ যদি সূরা নাস পড়ে, এখন তার জন্য হুকুম হলো সে যেন দ্বিতীয় রাকাতেও সূরা নাস পড়ে। কেননা কারণ হলো এটা, যদি সে দ্বিতীয় রাকাতে পেছন থেকে কোনো সূরা পড়ে তো এটা নিয়মের বিপরীত হবে, নিয়মের খেলাফ হবে। আর কুরআনে মাজিদ ফুরকানে হামিদকে তর্তিব সহকারে এভাবে নামাজের মধ্যে পড়া উচিত যেন বিপরীত না হয়। অর্থাৎ প্রথম কোনো সূরা পড়ে তার পেছন থেকে কোনো সূরা পড়া, এটা ইচ্ছাকৃত করা, এটা জায়েজ নেই। আর যদি কারো কেউ এমনটা করে নিল অথবা ভুলে এমনটা হয়ে গেল, নামাজ হয়ে যাবে তার। কিন্তু ইচ্ছাকৃত নিয়মের খেলাফ করা, নিয়মের বিপরীতে কুরআনের সূরা এভাবে পড়া, এটা জায়েজ নেই। মূলত সূরা নাস যেহেতু ইনি প্রথম রাকাতে পড়েছেন, চাই ভুল করে পড়ুক কিংবা ইচ্ছাকৃত পড়ুক, তো দ্বিতীয় রাকাতে ওই সূরা পড়ে নিবে, কেননা এখন এখানে ওজর মজুদ রয়েছে, অন্যথায় নিয়ম পরিপন্থী এটা হয়ে যাবে। এজন্য দ্বিতীয় রাকাতেও সূরা নাস পড়ে আপনার নামাজ পরিপূর্ণ করুন।
অনেক সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আশা রাখি এই পরিস্থিতির যারা শিকার হয়েছেন পূর্বে, এখনও সমাধান পাননি, আলহামদুলিল্লাহ মুফতি সাহেবের উত্তর শোনার পর আমরা সমাধান পেয়ে গিয়েছি, এবং শরীয়ত ইসলাম আমাদের জন্য কত সহজতর করে দিয়েছে। এই জন্য ইলিম জানা অত্যন্ত জরুরি, ইলমে দিনে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, আর একটি মাধ্যম হচ্ছে প্রশ্ন করা। আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, এই প্রশ্নের মাধ্যমে আপনি অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শরীয়তের বিধিবিধান সম্পর্কে আমাদের অনেকেই জানা নেই, কিন্তু প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের সাথে দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি আনিকরাম রয়েছেন, ইনশাআল্লাহ জাওয়াজাল সময়ে সময়ে তারা প্রশ্নের উত্তর প্রদান করবেন। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ কাউসার আত্তারি। আমার প্রশ্ন মুফতি সাহেবের কাছে যে, রোজা অবস্থায় চোখের পানি যদি গড়িয়ে মুখে চলে আসে তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে?
অঝর নয়নে কাঁদলেন, কাদার পর সে অশ্রু যদি মুখে চলে আসে তার বিধান কি? আসুন মুফতি সাহেব থেকে শুনি। জি মুফতি সাহেব,
এই প্রশ্ন করা হয়েছে যে রোজা অবস্থায় যদি অশ্রু মুখে চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে? যদি এক ফোঁটা দুই ফোঁটা অশ্রু মুখের ভেতর চলে যায় তাহলে এর ফলে রোজা ভাঙবে না। হ্যাঁ, অনেক বেশি অশ্রু মুখের ভেতর চলে গেল যার ফলে অশ্রুর লবণাক্ততা মুখের ভেতর অনুভূত হলো, পুরো মুখ লবণাক্ত হয়ে গেল, তার এই অবস্থায় রোজা ভেঙে যাবে।
কত সুন্দরভাবে শরীয়তের বিধান আমাদেরকে বলে দিয়েছেন, এক ফোঁটা দুই ফোঁটা যদি থাকে এর দ্বারা রোজা ভঙ্গ হবে না, তবে মুখের লালা যদি লবণাক্ত হয়ে যায় এবং সেটির স্বাদ যদি হলকে পাওয়া যায় তাহলে রোজা ভঙ্গ হবে। আসুন আমরা পরবর্তী কলের দিকে যাব। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই,
আমার নাম ফরিদ হোসেন। হুজুরের কাছে আমার প্রশ্ন, নামাজে সুরা ফাতিহা পড়ার পরে সুরা মেলাতে ভুলে গেলে রুকুতে স্মরণ আসলে সেক্ষেত্রে করণীয় কি?
যে অনেক সময় এরকম অবস্থা আমাদের হয়ে থাকে যে সুরা ফাতিহা পর তাৎক্ষণিক আমরা রুকুতে চলে গেলাম, এরপরে স্মরণ আসে আরেকটি সুরা মিলানো জরুরি ছিল, আমি তো সুরা তিলাওয়াত করিনি, এখন রুকুতে যাওয়ার পর শরীয়তের কি বিধান? আসুন মুফতি সাহেব থেকে শুনি। জি মুফতি সাহেব,
সুরা ফাতেহার পরে সুরা মিলিত করা যেখানে যেখানে ওয়াজিব। যেমন আপনি ফরজ নামাজ পড়ছেন তো ফরজের প্রথম দুই রাকাতে সেখানে সুরা ফাতেহার পরে সুরা মিলিত করা ওয়াজিব। অনুরূপভাবে সুন্নত পড়ছেন তো সুন্নাতের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলিয়ে পড়া, নফলের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলানো ওয়াজিব, বিতিরের সমস্ত রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলানো এটা ওয়াজিব। তো যে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলানো ব্যতীত যদি ভুলে কেউ রুকুতে চলে যায় তার জন্য শরীয় হুকুম হল সে যেন রুকু থেকে ফিরে আসে, সে পুনরায় উঠে গিয়ে আর তখনই সুরা মিলাবে, সুরা মিলিয়ে পরে অতপর রুকু করে এবং শেষে শাহুসিজদা আদায় করলে তার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। এখন রুকুতে স্মরণ হওয়ার পরে সে যদি পুনরায় উঠে না আসে তো এটা তিনি মাকরুহে তাহরিমি আমল করেছেন, আর এটা ইচ্ছাকৃতই হল, তো এমন আমলের জন্য তার নামাজ ওয়াজিব হবে পুনরায় পড়া, অর্থাৎ ততটুকু রাখাত এবং সে নামাজ তার জন্য পুনরায় পড়া ওয়াজিব। আর এটা এই কারণে হল যে একটি বিষয় তার স্মরণে আসলো আর সেটা পড়া ওয়াজিবও, আর এখানে শরীয়ত নিজেই হুকুম দিচ্ছে রুকু থেকে পুনরায় উঠে যাওয়ার জন্য আর সুরা পড়ার। যদি তিনি না পড়েন এখন তার ওয়াজিব ছেড়ে দেওয়া ইচ্ছাকৃত হল, এজন্য তার নামাজ পুনরায় পড়া ওয়াজিব।
কত সুন্দরভাবে এই বিধানটি আমরা শিখতে পেয়েছি। অনেকে রুকুতে স্মরণ আসার পরেও আমরা ফিরে আসি না, বিধান মুফতি সাহেব আমাদেরকে বলে দিয়েছেন যে পুনরায় আবার সেটি নামাজ আদায় করতে হবে। কারণও বলে দেওয়া হয়েছে, কারণ এটাই বলা হয়েছে যেহেতু শরীয়ত বলেছে রুকু থেকে ফিরে এসে সুরা মিলানোর জন্য, কিন্তু শরীয়তের হুকুম না মেনে আমরা পরবর্তী যে রাকাতগুলি আমরা পূর্ণ করলাম এই শরীয়তের বিধান না মানার কারণে পুনরায় আমাদেরকে নামাজ ফিরিয়ে পড়তে হবে। আশা রাখি যে ইসলাম আমাদেরকে প্রশ্ন করেছেন আপনি উত্তর বুঝতে পেরেছেন। যাব পরবর্তী কলের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কল করুন।
আমার নাম রেজা মোহাম্মদ ইসলাম শেখ। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, কতিপয় লোকেরা সম্পূর্ণ কোরআন খতম করে সর্বশেষে একসঙ্গে 14টি তিলাওয়াত সেজদা আদায় করে, এ সম্পর্কে আপনি কি বলবেন?
জি, পবিত্র কোরআনুল করিম খতম করার পর একসঙ্গেই 14টি সেজদা করার নিয়ম শরীয়তের বিধান কি? আসুন আমরা এ সম্পর্কে মুফতি সাহেব থেকে শুনি। জি মুফতি সাহেব,
এই প্রশ্ন করা হয়েছে যে কিছু লোক সম্পূর্ণ কোরআন খতম করার পর শেষে একসাথে 14টি তেলাওয়াতের সেজদা করে, অর্থাৎ যে 14 আয়াত পড়েছিল সেগুলোর সেজদা একসাথে করে নাই, এরূপ করা কেমন? এখানে দেখুন দুইটি বিষয়, দু ধরনের পদ্ধতি আছে, তা শ্রবণ করে নিন। প্রথমটি হল যে বান্দা পুরো কোরআনে মাজিদ ফুরকানে হামিদ তিলাওয়াত করছে, এখন মাঝখানে কোনো তিলাওয়াতের সেজদা আসে যার ফলে সেজদা করা ওয়াজিব হয়, তো অপরাগ না হলে, উদাহরণস্বরূপ বেওজু ছিল অথবা মাকরু সময় ছিল, বিনা অপরাগতায় তা দেরিতে করা লেইটে করা এটি অপছন্দনীয় কাজ, মাকরুহে তানজিহি। উত্তম হচ্ছে যখন বান্দা ওযু অবস্থায় আছে, কোনো ওযু নেই, তখন ওই সময় তিলাওয়াতের সিজদা করে নিবে। কিন্তু কেউ যদি একসাথে 14টি সিজদা আদায় করে তো এ অবস্থায় সিজদা তার আদায় হয়ে যাবে, কিন্তু এরূপ করা বিনা প্রয়োজনে এটি ভালো নয়। দ্বিতীয়, এতে এরূপ হয় যে অজিফা হিসেবে চোদ্দটি তিলাওয়াতের সেজদা আছে তা পড়া হয় এরপর একসাথে, চোদ্দ সেজদা করা হয় অতপর দোয়া করা হয় সেটি আলাদা একটি বিষয়। তাতে একই মজলিসে এই চোদ্দটি আয়াত পড়ে এরপর চোদ্দ সেজদা করা হচ্ছে এটি ঠিক আছে, কিন্তু আপনি যদি কন্টিনিউ পড়ে থাকেন অথবা এমনিতেই পড়ার সময় সেজদার আয়াত এসেছে, অজু আছে, অন্য কোনো ওজোর নেই, তখন উত্তম হচ্ছে যে ওই মুহূর্তে সেজদা করে নেওয়া, বিনা প্রয়োজনে যেন দেরি করা না হয়।
মাশাআল্লাহ মুফতি সাহেব, আপনার অনেক অনেক ধন্যবাদ। অনেক চমৎকার আমাদেরকে বিস্তারিত সেজদায় তেলাওয়াত সম্পর্কে আমাদেরকে বলেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। জি, যাব পরবর্তী কলের দিকে। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
মোহাম্মদ সুজন, হুজুরের কাছে একটা আমার একটা প্রশ্ন, সেজদায় তেলাওয়াতের পদ্ধতি বলে দিন।
মাশাআল্লাহ, সেজদায় তেলাওয়াত কিভাবে করতে হয় এটিও জানা অত্যন্ত জরুরি। আমাদের মধ্যে অনেকে আছে কোরআনুল করিমের তেলাওয়াত আমরা করি যেখানে আয়াতে সেজদা রয়েছে, সেজদা কিভাবে করতে হয় অনেকে আমরা নিয়ম জানি না। আসুন মুফতি সাহেব থেকে আমরা নিয়মটি জেনে নিই। জি মুফতি সাহেব,
সিজদায়ে তেলাওয়াত একটি নর্মাল পদ্ধতিতে আল্লাহু আকবর বলে মানুষ সিজদার মধ্যে চলে যাবে, আর অতঃপর আল্লাহু আকবর বলে উঠে যাবে, সিজদায়ে তেলাওয়াত তার আদায় হয়ে যাবে। তার জন্য যে শর্তসমূহ রয়েছে তা মূলত নামাজের শর্তসমূহের মতোই, কিবলা অভিমুখী হওয়া, পাক হওয়া, উজু সম্পন্ন হওয়া। যেই জায়গায় সিজদা করা হচ্ছে সেই জায়গা পাক হওয়া, আর যদি জায়গাটি এমন যে সেটা নামাজের জন্য নয় তো আপনি তাকে বিলম্ব করে মসজিদে অথবা সেই জায়গায় সিজদা করুন যে যেখানে আপনি যেখানে জায়গা পাক আর আপনি সহজতার সাথে করতে পারেন। এইভাবেও সিজদায়ে তেলাওয়াত আদায় হয়ে যাবে। মূলত যদি উত্তম পদ্ধতিতে আমল করতে চান এভাবে দাঁড়ান, আল্লাহু আকবর বলে এভাবে সিজদায় চলে যান আর পুনরায় আবার দাঁড়িয়ে যান, এটাও একটি উত্তম পদ্ধতি বর্ণনা করা হয়েছে।
যে পদ্ধতি আমরা শুনে নিয়েছি কিভাবে সেজদায় তেলাওয়াত করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি,
আমার নাম মোহাম্মদ মাহমুদ আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি সারির সময় রোজার নিয়ত না করে থাকে তবে দিনের বেলা কতক্ষণ পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকবে, একটু জানিয়ে দিলে অনেক উপকার হতো।
জি মুফতি সাহেব, সেহরি করে নিয়েছে, নিয়ত করেনি, এর বিধান কি আমাদেরকে বলে দিন। জি মুফতি সাহেব,
এই প্রশ্ন করা হয়েছে যে যদি সেহরির সময় রোজার নিয়ত না করে থাকে তাহলে দিনে কতক্ষণ পর্যন্ত নিয়ত করতে পারবে, আর যদি একদমই নিয়ত না করে থাকে তাহলে হুকুম কি হবে। দেখুন, সেহরির উদ্দেশ্য হলো ওই সময় তিনি উঠেছিলেন, যদি ওই সময় উঠে থাকেন এবং খাবার খেয়েছিলেন, সেহরি করেছিলেন, এর অর্থ হচ্ছে সে রোজার নিয়ত করছে। এজন্য যে নিয়ত এটি অন্তরের ইচ্ছাকে বলা হয়, বান্দার অন্তরের মধ্যে ইচ্ছা হওয়া চাই। আলেমগণ বলেছেন এটি এক ধরনের নিয়তি, অর্থাৎ তার ইচ্ছা হলো সে পরের দিন রোজা রাখবে। তবে এটা ব্যতীত যে সে যদি নিয়ত করে আমি কালকে রোজা রাখব না তাহলে এটি ভিন্ন মশালা হয়ে যাবে। এখন যদি সাহরিতে কোনো ব্যক্তি উঠেনি অথবা উঠেছে কিন্তু সাহরি করেনি, এমনিতে সময় কাটিয়েছে আর সে নিয়ত করেনি, যদি এটি ফরজ রোজা যেমন রমজানের রোজা হয় অথবা নফল রোজা হয়, এর মধ্যে হুকুম হচ্ছে যে দাহয়ে কুবরার পূর্বে, যাকে আমাদের এখানে দ্বিপ্রহর বলা হয়, এর আগে আগে যদি সে চায় তাহলে নিয়ত করতে পারে। কিন্তু এর মধ্যে দুটি বিষয় থাকা জরুরি। নাম্বার এক হচ্ছে যে সে সুবহে সাদিক থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত কোনো পানাহার করেনি, অর্থাৎ জেনে বুঝে কিছু পানাহার করেনি, রোজা ভঙ্গকারী কোনো কাজ সে করেনি। দ্বিতীয় হচ্ছে সে নিয়ত করবে আমি ভোর থেকে রোজাদার আছি, এই নিয়ত করে নিলে তার এই নিয়ত হয়ে যাবে যদি তার রমজানের রোজা হয় অথবা নফল রোজা হয়।
আশা রাখি অনেকে নিজের সমস্যার সমাধান পেয়েছেন। কত সুন্দরভাবে আমাদেরকে মুফতি সাহেব বলেছেন, আমরা রমজানে যে সেহরি নিয়ে বসি খাওয়ার জন্য, এক প্রকারের সেটিও নিয়তের অন্তর্ভুক্ত, যেহেতু মাহে রমজানে রোজা রাখার জন্য আমরা সেহরিতে বসেছি, বিদায় আমাদের নিয়ত হয়ে গিয়েছে। নিয়তের যে ব্যাখ্যা রয়েছে, নিয়ত কাহাকে বলে সেটিও বলে দিয়েছেন, এবং আমরা অনেকে ঘুমিয়ে থাকি, রোজা রাখার নিয়ত থাকে, সেহরি তো উঠতে পারিনি, তবে কোন সময় রোজার নিয়ত করে নিলে রোজা হয়ে যাবে বিস্তারিত আমরা শুনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ আল আমিন আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল, যে কোনো ধরনের ধাতু জাতীয় বস্তু পরিধান করে নামাজ পড়ার কী বিধান রয়েছে?
জি, অনেকে অনেক বিভিন্ন প্রকারের অলংকার পরিধান করে, কেউ একটি আংটি, চারটি আংটি, বিভিন্ন ধাতুর আমরা বস্তু জিনিস ব্যবহার করে থাকি, নামাজও পড়ে থাকি। পুরুষ যারা রয়েছেন আসুন, এই সম্পর্কে মুফতি সাহেব শরীয়তের কী বিধান বলছেন আমরা মন দিয়ে শুনি, সম্ভব হলে আমরা লিখেও নিই। জি মুফতি সাহেব,
পুরুষের রূপার একটি আংটি যেটার ওজন 4.5 মাশা হবে না, তার থেকে কম হবে, আর তার মধ্যে একটি নাগিনা হবে, এটা পরা জায়েজ। এটা ছাড়া রূপার যদি 2টি আংটি পরে, অথবা রূপার কোনো বালা বানিয়ে নেই, অথবা অন্য কোনো ধাতুর বালা বানিয়ে নেই, আর সে এটা পড়ে, আর এটা পরা তার জন্য জায়েজ নেই, এমন অলংকার অথবা এমন বস্তু যেটা পরাটাই জায়েজ নেই, এগুলো পরে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজও মাকরুহে তাহরিমি অর্থাৎ ওয়াজিবুল ইয়াদা, সেই নামাজকে পুনরায় পড়া এটা তার উপর ওয়াজিব। তো এই জন্য সেই লোক যারা রূপার ওই 2-4টি আংটি পরে নেই, অথবা বিভিন্ন ধাতুর আংটি তারা পড়ে নেই, বালা পরে, সোনার আংটি পরে, তো এমন পুরুষের জন্য হুকুম হলো যে তারা যেন তাওবা করে এবং এগুলো খুলে ফেলে। আর এই অবস্থায় তারা যে নামাজ পড়ল, যে এগুলো নাজায়েজ বস্তু পরে তারা নামাজ পড়েছে, সে নামাজ তাদেরকে দ্বিতীয়বার পড়তে হবে, সে নামাজ তাদের জন্য ওয়াজিবুল ইয়াদা। মহিলাদের জন্য এই হুকুম নেই, তারা সব ধরনের ধাতু বিশিষ্ট হোক, সোনা, চাঁদি অথবা অন্যান্য ধাতু অথবা আর্টিফিশিয়াল জুয়েলারি, যদি এগুলো পরে তারা নামাজ পড়ে তো তাদের জন্য কোনো অসুবিধা নেই, তাদের নামাজও হয়ে যাবে।
বিভিন্ন ধাতব্য আংটি এবং বিভিন্ন অলংকার পরে, বিশেষ করে পুরুষেরা, এর পুরুষদের বিধান এখানে বলা হয়েছে। অনেকের হাতে রূপারই 2-3টি আংটি থাকে, এর বিধান কি নামাজে, সেটি মুফতি সাহেব বলে দিয়েছেন। একটি পদ্ধতি আমাদেরকে ফর্মুলা দিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে শরীয়ত যে বস্তুকে নাজায়েজ বলেছে সে বস্তু পরিধান করে পুরুষদের নামাজ পড়া, এটি নাজায়েজ রয়েছে। এবং মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে যে মহিলারা বিভিন্ন 1 থেকে বেশি আংটিও পরিধান করে নামাজ পড়তে পারবে, বিভিন্ন আপনার ধাতুর অলংকার পরে নামাজ পড়তে পারবে, তাদের কোনো অসুবিধা নেই। তবে পুরুষের ক্ষেত্রে যে বিধান মুফতি সাহেব বলেছে, সেই বিধানের উপর আমাদেরকে আমল করতে হবে। ইতিপূর্বে যারা এরকম বিভিন্ন 1-2টি আংটি পরিধান করে বা বিভিন্ন ধাতুর আংটি পরিধান করে বা শিকর গলার মধ্যে পরিধান করে নামাজ আদায় করেছেন, মুফতি সাহেব বলেছেন পুনরায় সেই নামাজসমূহ আবার আমাদেরকে ফিরে পড়তে হবে। যাব পরবর্তী কলের দিকে, যে কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম আব্দুর রহিম। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, কেউ কি নিজের ঋণ পরিশোধের জন্য যাকাত গ্রহণ করতে পারবে?
জি, প্রশ্ন এসেছে ঋণ পরিশোধ করার জন্য যাকাত নিতে পারবে কি না। আসুন মুফতি সাহেব থেকে শুনি। জি মুফতি সাহেব, এই প্রসঙ্গে আমাদেরকে কি বলবেন?
যদি ওই ব্যক্তি যাকাতের হকদার হয়, অর্থাৎ শরীয়তের দিক থেকে সে ফকির, এই হিসেবে তাকে যাকাত দেওয়া যেতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তাকে যাকাত দেয় তাহলে সে যাকাত নিতে পারবে। এখন সে যেই যাকাতের অর্থ পেয়েছে তা থেকে নিজের ঋণ পরিশোধ করবে, তার ঋণ পরিশোধ করা এটি সঠিক, আর যার যাকাত তার যাকাতও আদায় হয়ে যাবে।
জি, সে যদি যাকাত নেবার উপযোগী যদি থাকে, শরীয়তসম্মত বিধানের অন্তর্ভুক্ত যদি হয়, তাহলে যাকাত নিয়ে সে নিজের ঋণ পরিশোধ করতে পারবে, যাকাত দাতার যাকাতও আদায় হবে। অনেক সুন্দর মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আমার একটি প্রশ্ন ছিল, তারাবির নামাজ কি বসে পড়া যাবে?
জি, তারাবির নামাজ বসে পড়া যাবে কি না, আসুন এই প্রসঙ্গে মুফতি সাহেবের উত্তর শুনি। জি মুফতি সাহেব,
ফরজ নামাজ সমূহ আর বিতির যা ওয়াজিব তা, 2 ঈদের নামাজ যা ওয়াজিব আর ফজর 2 রাকাত যা সুন্নাত, এগুলোকে শরীরে অপরাগতা ব্যতীত বসে পড়া যাবে না। যদি কোনো অপরাগতা না থাকে, এই নামাজগুলোকে বসে আদায় করলে এমত অবস্থায় এ নামাজগুলো হবেই না, যেহেতু এগুলো কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে পড়া এটি ফরজ হয়ে থাকে। এগুলো ব্যতীত, অর্থাৎ এ তিন নামাজ ব্যতীত যা ফরজ ওয়াজিব আর ফজরের যে সুন্নাত, এগুলো ব্যতীত অন্যান্য যত নামাজ আছে সহি বর্ণনা অনুযায়ী যখন তা বসে আদায় করা হবে তখন ওই সকল নামাজ আদায় হয়ে যাবে। যদিও বিনা অপারগতায় পড়ার কারণে তার সওয়াব কমে যাবে, তবে তারাবির ব্যাপারে আলেমদের মতভেদ রয়েছে। কতিপয় আলেমদের মতে বসে তারাবি পড়ার ফলে তারাবি আদায় হয় না। সঠিক এটি, বসে তারাবি পড়লে তারাবি হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে মানুষ যেন বিনা অপারগতায় বসে তারাবি না পড়ে। তার মধ্যে যদি হিম্মত থাকে, শক্তি থাকে, তাহলে দাঁড়িয়েই নামাজ আদায় করুন। কিন্তু কেউ যদি বসে তারাবি আদায় করে নেয় তাহলে এমত অবস্থায় তার তারাবি আদায় হয়ে যাবে।
অজর ব্যতীতেও কেউ যদি বসে তারাবি নামাজ আদায় করে নামাজ হয়ে যাবে। তবে আমি এখানে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে গোটা বছরে মাহে রমজানে এক মাস শুধু তারাবি হয়, এটি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদীকে অনেক বড় একটি উপহার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে গোটা কোরআনুল করিমের তিলাওয়াত শোনা অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়, বছরে একবার পেয়েছি। যদি কোনো ওজোর না থাকে তাহলে আমাদেরকে দাঁড়িয়েই এবং পরিপূর্ণ কোরআনুল করিমের তিলাওয়াত যেন আমরা নামাজের মধ্যে শুনি। অনেকে আবার মসজিদে বসে থাকে, তারাবির নামাজ হচ্ছে, হাফিজ সাহেব তিলাওয়াত করছেন, আমরা অপেক্ষায় থাকি ইমাম সাহেব রুকুতে গেলে আমরা সামিল হয়ে যাব। মনে রাখবেন, কোরআনুল করিমের তিলাওয়াত যা করা হচ্ছে এটি নামাজের মধ্যে শ্রবণ করা, এটি উত্তম এবং এটি হচ্ছে আপনার শরীয়তের বিধান। এবং পরিপূর্ণ কোরআনুল করিমের তিলাওয়াত মাহে রমজানে তারাবিতে, তারাবির নামাজের মধ্যেই শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানে বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুক। যাব পরবর্তী কলের দিকে, যে কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
আমার একটি প্রশ্ন হলো, রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করার বিধান কি?
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করার বিধান কি, এটি জানা অত্যন্ত জরুরি রয়েছে। আর আলহামদুলিল্লাহ, যিনি প্রশ্ন করেছেন তার মাঝে এই বিষয়টি জানার একটা দেখা গিয়েছে যে মাশাআল্লাহ উৎসাহ রয়েছে, আর এটি আমাদের মাঝে থাকা অত্যন্ত জরুরি। যে কোনো কাজ করার পূর্বে শরীয়তের বিধান যদি আমরা জেনে নিই তাহলে ভুল করা থেকে আমরা বেঁচে যাব, এবং শরীয়তের বিধানের গণ্ডির ভিতরেই আমরা সেই কাজটি সম্পাদন করতে পারবো। জি মুফতি সাহেব, এ প্রসঙ্গে আমাদেরকে কি বলবেন?
রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করাতে পারবে, এর মাধ্যমে রোজা ভাঙবে না। তবে রক্ত এতটুকু বের করানো যার ফলে রোজার মধ্যে এতটা দুর্বলতা তৈরি হবে যে বান্দা রোজা ভঙ্গ করার জন্য অপরাগ হয়ে পড়বে, তো এই পরিস্থিতিতে রক্ত পরীক্ষা করার অনুমতি নেই। সামান্য পরিমাণে, যেমন ডায়াবেটিস হলে তো সুগার টেস্ট করার জন্য রক্ত বের করা হয়, অথবা অন্য কোনো টেস্ট করাতে হলে যার জন্য সামান্য রক্ত বের করা হয় যা বান্দাকে দুর্বলতার মাঝে নিমজ্জিত করে না, এতটা সামান্য দুর্বলতা আসে যে যার ফলে বান্দার রোজা ভাঙার জন্য অপরাগ হয় না, সে খুব সহজে রোজা পূর্ণ করতে পারে, তো এই অবস্থায় রক্ত পরীক্ষা করানোতে সমস্যা নেই। এর বাহিরে যদি কেউ রক্ত পরীক্ষা করিয়ে থাকে তো এই অবস্থায় তার রোজা ভঙ্গ হবে না। এখন রক্ত পরীক্ষা করানোর পর এমন কিছু ঘটে যার কারণে রোজা ভেঙে গেল, উদাহরণস্বরূপ দুর্বলতা তৈরি হলো যার কারণে সে পানাহার করেছে, তাহলে রোজা ওই কারণে ভাঙবে, রক্ত পরীক্ষা করানোর ফলে ভাঙবে না। তো মাসালা হচ্ছে রক্ত পরীক্ষা করাতে পারবেন, তবে ওই অবস্থায় যখন কিনা এতটুকু রক্ত বের না করা যার ফলে মানুষ দুর্বলতায় পতিত হয় আর সাধারণভাবে রক্ত পরীক্ষা করার জন্য অতটুকু রক্ত বের করা হয় না।
জি, রোজা অবস্থায় যদি ব্লাড টেস্ট করা হয় রোজা ভঙ্গ হবে না, বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন বুঝে নিয়েছেন, এবং আমরাও যারা এই অনুষ্ঠান দেখছি আমরা বিস্তারিত এই সম্পর্কে আমাদের আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন হয়েছে। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার একটা প্রশ্ন, রোজা অবস্থায় যদি কেউ কুলি করে ভুলবশত পানি যদি ভিতরে প্রবেশ করে তাহলে এর বিধান কি?
রোজা অবস্থায় ভুলবশত কেউ যদি পানি খেয়ে নেয়, কুলি করা অবস্থায় পানি হলকের নিচে যদি নেমে যায়, তাহলে এর বিধান কি? আসুন মুফতি সাহেব থেকে শুনি। জি মুফতি সাহেব।
রোজা এটি এমন বিষয়ের নাম যে সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেকে পানাহার এবং একটি বিশেষ সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখা। যদি কখনো এমন আমল ভুল না করে করা হয়, অর্থাৎ খাবার পানি বিনা ভুলেই আমাদের কণ্ঠনালীর নিচে চলে গেল, তো এই অবস্থায় রোজা ভেঙে যাবে। এখন কোনো ব্যক্তি উদাহরণস্বরূপ জেনে বুঝে পানাহার করছে, এই অবস্থায় সে গুনাহগার হবে। এই অবস্থায় কাফফারা শর্ত পাওয়া গেলে তার উপর কাফফারাও ওয়াজিব হবে, কিন্তু সে ভুলে যায়নি আর সে জেনে বুঝেও এমনটি করেনি। যেমন উদাহরণস্বরূপ যে প্রশ্ন করা হয়েছে, সে কুলি করছিল, কুলি করতে করতে উদাহরণস্বরূপ পানি নিল আর কারো হাত তার হাতে লাগলো, অথবা অন্য কোনো কারণে তার কণ্ঠনালীতে পানি চলে গেল, এখন রোজার কথা তার স্মরণ আছে, সে জানে যে আমি রোজাদার, কিন্তু জেনে শুনে সে পানি গিলেনি, তাহলে এর ফলে তার রোজা তো ভঙ্গ হয়ে যাবে, কিন্তু সে গুনাহগারও হবে না আর রোজার কাফফারও তার উপর আবশ্যক হবে না। ওই রোজাকে শুধুমাত্র কাজা করতে হবে তার। কিন্তু যদি জেনে বুঝে সে তার হলকের নিচে পানি পৌঁছায়, তাহলে সে গুনাহগারও হতো আর কাফফারার অবস্থা পাওয়া গেলে তার উপর কাফফারও আবশ্যক হতো।
যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন বিস্তারিত উত্তর পেয়ে গিয়েছেন, যাব পরবর্তী কলের দিকে। যে কল চালিয়ে দিন।
হুজুরের কাছে প্রশ্ন, রোজা অবস্থায় চোখে লেন্স লাগানো যাবে কিনা?
রোজা অবস্থায় চোখে লেন্স লাগানোর বিধান কি? আসুন মুফতি সাহেব থেকে শুনি। জি মুফতি সাহেব।
প্রশ্ন করা হয়েছে যে রোজা অবস্থায় লেন্স লাগাতে পারবে কিনা। ফুকাহায়ে কেরামের যে আমাদের যুগে জমহুর ওলামাদের যে মতামত রয়েছে, তা হল চোখ এবং পাকস্থলীর মাঝে এমন একটি পথ বা রাস্তা রয়েছে যার দ্বারা সরাসরি কণ্ঠনালীর মাধ্যমে যে কোনো বস্তুই হোক তা চোখ থেকে পাকস্থলিতে যাবে। অতএব চোখের ভেতর ড্রপ ঢালা হলো অথবা চোখের ভেতরে কোনো অন্য বস্তু দেওয়া হলো যা চোখের মাধ্যমে পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এর মাধ্যমে রোজা ভেঙে যায়। ল্যান্স এর মশালা হচ্ছে যখনই তা লাগানো হয় তখন তা পানিতে ভিজিয়ে লাগানো হয়, যদিও ওই সিক্ততা একদমই সামান্য হয়, কিন্তু রোজাতে কম বা বেশি ধার্তব্য হয় না। যদি সামান্য বস্তুও কণ্ঠনালীর নিচে নেমে যায়, তাহলে কিছু বিশেষ বস্তু ব্যতীত, বিশেষ অবস্থা ব্যতীত রোজা ভঙ্গ হয়ে যায়। এই কারণে রোজা অবস্থায় ল্যান্স লাগাবেন না। যদি কেউ লাগানোর অভ্যস্ত হয়, তার উচিত হচ্ছে যে সেহরির সময় লাগিয়ে নেওয়া অথবা ইফতারের পর তা লাগানো।
জি, কত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে দিয়েছেন। আর এখানে একটু লক্ষ্য করুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন করা হয়েছে রোজা অবস্থায় চোখে লেন্স লাগানো যাবে কি না। মুফতি সাহেব হ্যাঁ বা না সূত্রে আমাদেরকে, হ্যাঁ বা না শব্দে আমাদেরকে উত্তর দিতে পারতেন, তবে কত বিস্তারিত তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে তিনি আমাদেরকে জবাব উত্তর প্রদান করেছেন। আর এর মধ্যে আমাদের আরও কিছু বিধান তিনি আমাদেরকে বলে দিয়েছেন। অনেকে চোখে আমরা ড্রপ দিয়ে থাকি, তো রোজা অবস্থায় দেয়া যাবে কি না নিষেধ করা হয়েছে, যেহেতু চোখের সাথে পেটের সম্পর্ক রয়েছে। চোখে আমরা যা জাতীয় জিনিস আমরা ব্যবহার করি সেটি হলকের মাধ্যমে পেটেও চলে যায়, বিদায় রোজা অবস্থায় ড্রপও দেয়া যাবে না, এবং লেন্স যারা ব্যবহার করে নিষেধ করেছেন, যদি ব্যবহার করতে হয় ইফতারির পর ব্যবহার করুন বা সেহরি বন্ধ হওয়ার আগেই আমরা যেন লাগিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীয়তের বিধিবিধান যা শিখতেছি তার উপর আমল রাখার এবং আজীবন স্মরণ রাখার তৌফিক দান করুক। জি পরবর্তী কল।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার একটা প্রশ্ন ছিল, বাচ্চাদের কত বয়স থেকে রোজা রাখা উচিত?
জি, বাচ্চারা কত বছর বয়স থেকে রোজা রাখবে? আসুন এই প্রসঙ্গে শরীয়তের বিধান আমরা মুফতি সাহেব থেকে শুনি। জি মুফতি সাহেব।
প্রশ্ন হচ্ছে যে ছোট শিশুদেরকে কোন বয়সে রোজা রাখানো উচিত, তারা স্কুলেও যায়, তাদেরকে রোজা রাখানো উচিত নাকি নয়? ফুকাহে কেরাম এটি ইরশাদ করেছেন, রোজার যে হুকুম তা নামাজের মতোই। আর নামাজের ব্যাপারে এই আদেশ দেওয়া হয়েছে যে যখন সাত বছরের হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ দাও, আর দশ বছরের হয়ে গেলে তাদের কঠিনভাবে নামাজের জন্য আদেশ দিতে বলা হয়েছে। রোজা সম্পর্কেও এই হুকুম, কিন্তু রোজাতে এটি দেখতে হবে যে শিশুর শারীরিক অবস্থা কেমন। যদি সে সাত বছরের হয়ে থাকে আর তার স্বাস্থ্য এমন রোজাকে বুঝে সে রোজা রাখতে পারবে, তাহলে তাকে হুকুম দেওয়া হবে যাতে সে রোজা রাখে, যেন সে বালেগ হওয়া পর্যন্ত রোজা রাখায় অভ্যস্ত হয়ে যায়। আর যদি শিশুর শারীরিক অবস্থা এমন হয় যে রোজা সহ্য করতে পারবে না, তাহলে এমন অবস্থায় তাকে রোজা রাখার আদেশ দেওয়াটা জরুরি নয়, তাকে রোজা রাখতে হবে না, আর না তাকে বাধ্য করা হবে।
জি, বাচ্চারা কখন রোজা রাখবে সে সম্পর্কে আমরা শুনে নিয়েছি। যাদের ঘরে বাচ্চা রয়েছে, আপনি আগে দেখে নিন যে 7 বছর এবং রোজা রাখার তার শক্তি আছে কি না, তখন আমরা উৎসাহ প্রদান করে কঠোরতা প্রদর্শন যেন আমরা না করি, আমরা উৎসাহ দিতে পারি। যদি তার শারীরিক অবস্থা যদি ভালো থাকে এবং শক্তি যদি গায়ে থাকে, তাহলে সে তাকে আমরা উৎসাহ প্রদান করে রাখাতে পারি। মুক্তি সাহেব অনেক চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, সময় আমাদের শেষের দিকে যাওয়ার পূর্বে একটি অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন আপনাদের মধ্যে অনেকে যাকাত ফিতরা দিয়ে থাকেন, অনুরোধ করব সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজনের মধ্যে দেখুন কারা যাকাত ফিতরা নিতে পারে। নিঃস্ব গরিব অনেকে রয়েছে, তাদের খবরাখবর রাখুন, তাদেরকে যাকাত ফিতরা আদায় করুন। প্রতিবেশীদের মধ্যে দেখুন কারা গরিব রয়েছে, দরিদ্র রয়েছে, তাদের পাশে যেন আমরা দাঁড়িয়ে যাই। এবং এর সাথে বলবো, আপনাদের এই দিনী সংগঠন দাওয়াতে ইসলামী যা ব্যাপকভাবে দিনের খেদমত করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দিনের খেদমত করছে, জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে দিনের খেদমত হচ্ছে, আরও অসংখ্য আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর দিনী কাজ রয়েছে যার মাধ্যমে দিনের খেদমত হচ্ছে। ব্যাপকভাবে আমাদের দেশেও দাওয়াতে ইসলামী দিনী খেদমত করে যাচ্ছে। তাই অনুরোধ করব আপনাদের যাকাত, আপনাদের ফেতরা দান অনুদান দাওয়াতে ইসলামীকে অবশ্যই প্রদান করুন। টিভি স্ক্রিনে বারংবার আমাদের বিকাশ নাম্বার চালানো হয়, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চালানো হয়, তো আমাদের ব্যাংকের মাধ্যমে আপনারা আমাদেরকে দিতে পারেন, বা কল সেন্টারে কল করে আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জেনে নিন, বিকাশ নাম্বার জেনে নিন। আপনাদের দান অনুদান যাকাত ফেতরা অবশ্যই দাওয়াতে ইসলামীকে দান করুন, যাতে ঘরে বসে এত বিশাল একটি দিনী খেদমতের সওয়াব আপনি পেয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আর্থিকভাবে দাওয়াতে ইসলামীকে সহযোগিতা করার তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। আগামী সপ্তাহে আরও একটি পর্ব নিয়ে আসব ইনশাআল্লাহ। অনুরোধ করব আপনারা মাদানী চ্যানেলের সাথে থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানীর চাবি, প্রশ্ন জ্ঞানীর চাবি, প্রশ্ন জ্ঞানীর চাবি, প্রশ্ন জ্ঞানীর চাবি, প্রশ্ন জ্ঞানীর চাবি।